আমরা কিছু কিছু এই ধামের মাহাত্ম্য আমরা বর্ণন করি। তার মধ্যে দেবানন্দ পণ্ডিতের কিছু কথা আমরা জানিয়েছি। দেবানন্দ পণ্ডিত শ্রীমৎ ভাগবতের বড় বক্তা, বেশ বড় বিদ্বান ছিলেন। তার নিকটে সব ছাত্র ভাগবত পড়তে আসছে, কিন্তু ভাগবত পড়েও তাহাদের কোনো জ্ঞান হয় নাই। এই জন্য আমি পূর্বে যে বলছিলাম, স্বরাগ বক্তা আর নিরাগ বক্তা, দেবানন্দ পণ্ডিত স্বরাগ বক্তা ছিলেন। টাকা পয়সার লোভ, শিষ্যের লোভ, প্রতিষ্ঠার লোভ, আত্মজ্ঞান নেই, ভাগবতের শ্লোক পাঠ করেছেন, আর সেটি শব্দার্থ, ব্যাকরণ সঙ্গত, ব্যাকরণ যতটুকু অর্থ দিতে পারে বা যে অর্থ সেই সমস্তগুলি পড়াইছে। এই জন্য তাহার উপদেশে ক্ষণিক মাত্রায় পর্যন্ত ভক্তির একটা বাহ্য আবরণ মতন দেখা যাবে, কিন্তু স্থায়ী হবে না ওই উপদেশে। বক্তা ভাগবতটা চাই নিরাগ বক্তা, যাহার অর্থের লোভ নাই, যাহার প্রতিষ্ঠার লোভ নাই, শিষ্যের লোভ নাই, এইসব কোনো লোভ নাই, অনর্থ অনেক দূর হয়ে গেছে। যদিও থাকে সামান্য অনর্থের একটা গন্ধ থাকতে পারে এই পর্যন্ত, আর তার থেকে উপরে থাকে তার তো কোনো কথাই নেই। এই জন্য তাহার শিক্ষিত যতগুলি ছেলে ছিল আর উনি ছিলেন ভাগবতের মর্ম, যে ভাগবত শ্রবণ করলে অষ্টসাত্ত্বিক বিকার ইত্যাদি আসবে, উত্তম ভক্তির অনুশীলন করবে, এই তাহার কাল হয়। অশ্রু কম রোমাঞ্চ পুলক ইত্যাদি তারা দেখে নাই, অতএব তাদের এই সব কি তোমরা একটু ব্যবসা করে নেই কেন? কেন ব্যবসা করে নেই? ঘুমনে ভাগবতের বক্তা সেই রকম হবে, গুরুও সেই রকম চায়। ভাগবতের মধ্যে যে লক্ষণ দেওয়া আছে সেই সমস্ত লক্ষণ হওয়া চাই, তাই এই সম্বন্ধে কালকে বলেছি। আজকে আমরা তো যেদিনে যাব চতুর্থ দিনেতে রুদ্রদ্বীপের দিকে, আর যাব কোলদ্বীপেতে কি প্রৌঢ়া মায়া তলা, আমাদের সময়ও হবে না আর জায়গাও নাই কোথাও। এই জন্য প্রৌঢ়া মায়া তলার কিছু কথা আর অন্যান্য যে আছে রাস্তাতে এই সবগুলি কথা কিছু আজকে বলে দিই, না তো ফের পরে সময় হবে না। বিশেষ করে যেখানে আপনারা বসেছেন ভক্তি রচনা করে গ্রন্থেতে, আজ থেকে প্রায় 300 বছর আগে এবং পরবর্তীকালেতে শিলভক্তি বিনোদ ঠাকুর ভাব তরঙ্গ নবদ্বীপ ধাম মহিমা ইত্যাদিতে এই স্থানের মহিমা বলেছেন, নিজেই তিনি বলেছেন। যদিও মায়াপুর অন্তর্দ্বীপ এটা গোকুল, গোকুল থেকে অভিন্ন, আর এইটা হচ্ছে স্থান কি গোবর্ধন, গোবর্ধনের মধ্যে খাস, গোবর্ধনের মধ্যেও আবার কি রাধা কুণ্ডের শ্যাম কুণ্ডের নিকটে রাসস্থলী বংশীবট বৃন্দাবনে। অতএব এর মহাত্মা কত বেশি, এইখানে তে পাশেতে যে ঘাট দেখছেন যেখানে আমরা পার হব আগামী কল্ল, যা পর হম কল পার করেঙ্গে, উহাঁ সে লেকর কে আর ইস ঘাট তক মণিপুর ঘাট তক, ইয়ে পঞ্চবেণী ঘাট ভগীরথী অলকানন্দা मंदाकिनी, मानसगंगा, गोदावरी, सरस्वती, यमुना, एक दो तीन और बहु भारतवर्षे श्रेष्ठ नदीगण तारा एखने से प्रवाहित हुए मिलित हुए छे। प्रयागे से मात्र त्रिवेणी, तीन त्रिवेणी गंगा जमुना अलखेते सरस्वती और यही स्थान देख तो प्राय तीसरी का नौ गुण नये तथापि ता पंचवेणी बोल भारतवर्षे कौ पंचवेणी नहीं बेणी अतएने से महाप्रभु आसबें एक जन्म ब्रह्मा कोटि कोटि यज्ञ এই পারে আর ওই পারে দুধারে করেছেন তার যজ্ঞ স্থলী। অতএব এই স্থান তার মহিমা কত, এইখানেতে চৈতন্য মহাপ্রভু তার লীলা প্রকাশ করবার পূর্বে তিনি এখানে মাঝে মাঝে সারদের পুত্র সার্বভৌম ভট্টাচার্য বৃহস্পতির অবতার বিদ্যানগরেতে বিদ্যা বিরাজ করতেন, ওই চৈতন্য মহাপ্রভু ওখানে মাঝে মাঝে গিয়েছেন। আর চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে তিনি পুরীতে যান মায়ের আদেশ নিয়ে। মায়ের আদেশ মনে হয় যে একটি আছিলা বাহানা মাত্র। তিনি বৃন্দাবনে গেলে তার চুরি ধরা পড়বে, তার কৃষ্ণ ভাব প্রকাশ হয়ে যাবে। এই জন্য তিনি বৃন্দাবনে যান নাই, তিনি সন্ন্যাস নিয়ে নিত্যানন্দ প্রভু প্রেরণায় শান্তিনগরে যান, মাকে দর্শন দেন। সমস্ত ভক্ত লক্ষ লক্ষ লোকে তিনি দর্শন দেন। তারপরে তিনি চলে যান পুরীতে। বৃন্দাবন দর্শন করবার জন্য ছটফট করছেন, এই জন্য আবার তিনি এসেছেন। যখন এই গঙ্গা ধারে ধারে তিনি চলে যাবেন প্রয়াগে, আর প্রয়াগে পরে যমুনাকে ধরে তিনি বৃন্দাবনে যাবেন, এই সংকল্প। তার সঙ্গে একজন ভক্ত রাজপথ বানাচ্ছে বেশ সুন্দর, দুদিকে আম কাঁঠাল এইসব পুষ্প ইত্যাদি বাগান করে চলে যাচ্ছে, আর মাঝখানে দিয়ে সুন্দর রাস্তা করছে, তার উপরে সুন্দর গলিচা বিছিয়ে দিচ্ছে, লাল জলের ব্যবস্থা আছে, হাজার হাজার লোক যাচ্ছে মহাপুরুষ। কিন্তু যখন রামখেলি গ্রামে যখন পৌঁছলেন তখন আর ওর পরে রাস্তা বলে নাই, এই জন্য মহাপ্রভু ওইখান থেকে ফিরে আসলেন। ওটি তাহার একটা ছল লীলা রূপ সনাতনকে কেবলমাত্র কৃপা করবার জন্য সেখানে গেলেন। বৃন্দাবন যাবার নয় এই পরিপাটি তারাই জানাইলেন, হাজার হাজার লোক সম্ভট্ট নিয়ে গেলে তাহাদের ইচ্ছা পূর্ণ করতে গিয়ে আমাদের সমস্ত সময় চলে যায়, ভাব উদ্দীপনা হয় না, নষ্ট হয়ে যায়। এই জন্য মহাপ্রভু ফিরে আসেন। তো ওই যখন তিনি পুরী থেকে যখন ফিরছেন তখন প্রথমে এইখানেতে আসেন গোপনে, আর সেইখানেতে কুশলীলা বিস্তার করেন। ওই সময়তে তিনি গোপাল চাপা কোথাকার সপ্তগ্রামে সপ্তগ্রাম এতে রঘুনাথ দাস গোস্বামী সীতা ঠাকুর এম তাহার তার মধ্যে একজন খুব বড় পণ্ডিত
গোপাল চক্র
গোপাল চক্রবর্তী, তিনি বলেন যে হরিনামেতে মুক্তি হয় না। আর কতগুলি লোক বলছিল যে হরিনামেতে মুক্তি হয়, আর তিনি বলি হ্যাঁ হরিনামেতে মুক্তি হতে পারে না। এই জন্য তার সভাতে বিবাদ, হরিদাস ঠাকুর আসেন, তাকে জিজ্ঞাসা করা হলো, তিনি বলি হরিনাম মুক্তির জন্য হরিনামের কোনো দরকার নাই, ওই নামা ভাষাতেই মুক্তি হয়ে যায়। যদি কেউ নামা প্রাণ করে তাহলে জাগতিক সম্পত্তি মান সম্মান এইসবগুলি বেড়ে যাবে, স্বর্গ সুখ ইত্যাদি লাভ হয়ে যাবে, আর তারা ওই মধ্যে রসে পচে নরক ভোগ করবে নামা অপরাধে ভয়ঙ্কর। আর নামা ভাষাতে মুক্তি পর্যন্ত হয়ে যাবে, এই শুনে সেটা রেগে আগুন হয়ে গেল, বলে যে হয় দাস ঠাকুর কথা আপনারা শুনছেন বিশ্বাস করছেন, একটি কাপড় পরে এই পর্যন্ত নেতা মতন এসে হরি নামের ঝুলি লাটিয়ে থাকে, আর তাহার পরে আপনার সকলের বিশ্বাস, আর আমি অত বড় দিগ্বিজয়ী পণ্ডিত আমার উপরে আপনাদের বিশ্বাস নেই। তো যাই আমি বলছি, যদি নামেতে মুক্তি হয় আর হরিদাসের কথা যদি সত্য হয় তাহলে আমার নাক কান গলে যাবে, আর যদি হরিদাস ঠাকুর যদি মিথ্যা বলে থাকে তাহলে তাহার নাক কান কেটে গলে যাবে, কুষ্ঠ ব্যাধি হবে। একদিন পরেই দুদিন পরেই তার নাক গলতে আরম্ভ করলো, হরিদাস ঠাকুর কথা সত্য, তিনি কোন স্কুল কলেজে যান নাই, ইউনিভার্সিটিতে যান নাই, বাল্যকাল থেকে হরিনাম করেন 300,000, এই জন্য তাহার কথা আসক্ত হতে পারে না। শ্রীমদ ভাগবত চৈতন্য চৈতামৃত শাস্ত্র গ্রন্থ নিজে বুদ্ধি বিদ্যার দ্বারা বুঝতে পারা যাবে না, কখনো সম্ভব কর নাই। ভক্তিয়া অহম এটি আগ্রহ, যাদের ভক্তি আছে যারা কখন কখন না জানলেও তারা এইসব কথাগুলি বুঝে নিবে, আর যারা খুব বড় পণ্ডিত পঞ্চতীর্থ অথবা সাহিত্য রত্ন ইত্যাদি তারা মহাপ্রভুর কথা সাধারণ কথা হরিনামেতে বিশ্বাস হবে না। যারা হরিনাম করে, যারা গুরু প্রদত্ত মন্ত্র করে, তাহার ঘরে কি ভূত আসতে পারে, পিসাচ আসবে, তার উপর কোনো কিছু চলে, কিছু হতে পারে। যদি আমরা হরিনামেতে বিশ্বাস না থাকে তাহলে এই সম্বন্ধে আমাদের বিশ্বাস থাকবে, এই জন্য দৃঢ় বিশ্বাস রাখবে, এটি পাণ্ডিত্যের দ্বারা হবে না, এটি সদ্গুরু পদাশ্রয় করে দিয়ে শুদ্ধভাবে যদি হরিনাম করে গুরু প্রদত্ত মন্ত্র করে এরপরে তো কোনো কিছু কাজ করতে পারে না বিশ্ব ব্রহ্মাণ্ড। অতএব এইরকমের দৃঢ় নিষ্ঠা থাকা চাই, এমনকি মায়া তার উপরে প্রভাব করতে পারে না। কুদিনের পরে তার নাক কান গলে গেল, হরিনামের উপর বিশ্বাস নাই, তারপরে যখন মহাপ্রভু এখানে আসলেন তখন বুঝতে পারলো নিজের ভুল, যে বৈষ্ণব চরণে আমি অপরাধ করেছি, নামের চরণে আমি অপরাধ করেছি। তখন মহাপ্রভু নিকটে এসে তার পায়েতে পড়লো দূর থেকে, প্রভু আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন, আমি মহাপরাধী। তখন মহাপ্রভু বললেন যে আমি কিছু করতে পারবো না, যাও হয় দাস ঠাকুরের নিকটে ক্ষমা মানো, যদি পায়েতে কাঁটা ফুটে তাহলে স্কন্ধেতে কি বাড়ায়, পায়েতে ফুটলে পায়ের কাছে যেতে হবে। এই জন্য বৈষ্ণবদেরকে বলা হয় গুরু পাদ পদ্ম, ভগবানের পাদ পদ্ম, সেখানে অপরাধ করলে ভগবানও ক্ষমা করতে পারেন না। এই জন্য মহাপ্রভু কথাতে তিনি হরিদাস ঠাকুরের চরণেতে প্রণত হন, তিনি বললেন যে আমি অপরাধী গ্রহণ করেই নাই, আপনার মঙ্গলের আমি চিন্তা করি। তারপর তিনি মহাপুরুষ তাহাকে ক্ষমা করেন। আর এখানে শিবাস পণ্ডিতের বাড়িতে একজন গোপাল চাপাল ছিল, তারা কপাট বন্ধ করে দিয়ে কীর্তন করত। আর পাশের গ্রামের পাষণ্ডীরা তারা ভিতরে দেখতে চাই যে ওখানে কি হয়, সারা রাত মজিরা বাজিয়ে সারা রাত জেগে তারা হরিনাম করছে। মহাপ্রভুর সময় তো দেখো যে কিরকম সারা রাত জাগরণ করে, কারো জাগরণ করছে তিনটি তালি যারা বাজায় 1 2 3। একদিন শ্রীবাস পণ্ডিত বলছেন তিনটি তালি বাজাইলেন, মহাপ্রভু যে কেন তিনটি তালি বাজাচ্ছ, তো প্রভু কালকে প্রসাদ পাই নাই কিছু, আজকে কিছু প্রসাদ পাই নাই, আর কালকেও যদি না পাই 3 দিন হয়ে গেলে আমি গঙ্গাতে লাভ দিব। মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন হরিনাম করলে অনেকে মনে করে গেছে খাওয়া দাওয়া পাওয়া যাবে। শ্রীবাস পণ্ডিত বলছেন যে 3 দিন উপবাস থাকার পরে আমি গঙ্গাতে লাভ দিব। মহাপ্রভু বলে গেছে লক্ষ্মী ভিক্ষা করতে পারে এটা সম্ভব, তিনি করবেন, কিন্তু ভগবত ভজন যারা করবে হরিনাম করবে শুদ্ধ ভাবে সে কোন রকম আকাঙ্ক্ষা না করে দিয়ে সমস্ত যত লক্ষ্মীগণ তার উপস্থিত হবেন ঐশ্বর্য নিয়ে সেখানে। যাদের এইসব বিশ্বাস নাই তারা এক রকমের অপরাধী ভগবানের নামের নিকটে। যিনি কৃষ্ণের পাদপদ্ম গোলক বৃন্দাবনে সে কৃষ্ণ প্রেম গোপী প্রেম দিতে পারেন, আর সাধারণ দুমুঠি অন্ন দিতে পারেন না, এরা ভগবত চরণে অপরাধী, তাদের বিশ্বাস নেই। আমরা তো এগুলি মনে মনে এখন উপলব্ধি করছি, অতএব তারা কীর্তন দরজা বন্ধ করে করছে। আর ওই গোপাল চাপাল বদমাস তারা ভিতরে যাবার জন্য চেষ্টা করছে, ভিতর থেকে খিল দিয়ে তারা সারা করছে। আমরা কতটুকু করছি কিভাবে করছি সেটা দেখুন বিচার করে দিয়ে তাহলে মহাপ্রভু কৃপা কিরকম হবে। শেষ পর্যন্ত তারা যখন দরজা খুলল না তখন কালী পূজা কি দুর্গা পূজা চণ্ডী পূজা এই লাল রং তারপরে জাবা ফুল আর মাথা চুলি শরাব মদের ভাঁড় আর কি কি সব পূজা সব ওইখানে নিয়ম না দরজার উপর রেখে আসে। যখন কীর্তন হয়ে গেল সকালবেলা মহাপ্রভু যখন আসছেন আর ভক্তরা যখন আসছে দেখেন যেতে এইখানে তো এইটা চণ্ডী পূজার এইসবগুলি এখানে সব রেখে দিয়ে গিয়েছে। মহাপরাধী তারা ভক্তগণের প্রতি বিদ্রেষ করে, এই জন্য ভক্তগণের প্রতি যাহাদের বিদ্রেষ করে তাহাদের অপরাধ ভগবান সহজে ক্ষমা করেন না। অতএব এ বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে, বৈষ্ণবগণের কোন দোষও দেখলে তার ক্রিটিসাইজ করতে হবে না, তার নিন্দা বন্দনা করতে হবে না। ওর মালিক আছেন প্রভু নাম দেব, তিনি কৃপা করে তাহাকে সংশোধন করবেন অথবা যা করবে, আমরা তাহার সংশোধন কর্তা নই। তারপরে তাহাদের উৎকুষ্ট ব্যাধি হয়ে যায়, তাদের মহাকষ্টেতে পড়ল। যখন মহাপ্রভু এখানে আসলেন তো শুনল সব তারা যে মহাপ্রভু এসেছেন এখানে সন্ন্যাস নিয়ে, তখন বুঝতে পারিনি, তখন তার চরণে সে প্রণত হল। মহাপ্রভু আবার বললেন যে সে যাও শ্রীবাস পণ্ডিতের নিকটে, আমার নিকটে নন। তখন তারা শ্রীবাস পণ্ডিতের নিকটে যায়, ক্ষমা প্রার্থনা করে নিষ্কপট ভাবেতে আন্তরিক ভাবেতে অনুতাপ করতে করতে ক্ষমা মাঙলে। গুরুদেব বলেন স্যার যা ওই বৈষ্ণব কাছে ক্ষমা মেঙে নিয়ে আয়, যা একবার বলুন উপর থেকে। अनुताप करते करते तार निकट क्षमा न करते नचेत कोटि कोटि जन्मे करे श्रवण कीर्तन तथापि न पाए कृष्ण पदे प्रेम करण ऐसा मोने राखबो जे जन्म हमरा सब ऐसे जी अनेक समय हमारा हाँसी से ठाटा से दिलगी से ऐसा बुली करी परस्पर परस्पर हाँसी ठाटा वैष्णव देर मध्य विशेष क्षेत्र थे महाप्रभु तापरे साधवन भट्टाचार्य स्वरूप दामोदर राय रामानंद अद्वैताचार्य नित्यानंद प्रभु मध्य कल्लोल है उठा अन्य कथा हमारा जन हाँसी ठाटा से परस्पर परस्पर के निंदा वंदना इत्यादि मध्य ना करो नहीं तो परसों विवाद हो जाए भक्ति से कैसी छुरी जाओ तो तारा अनुताप करते करते शिवास पंडित का जय शिवास पंडित के क्षमा कर दे तापर महापुरुष के क्षमा कर देवानंद पंडित शिवास चरण से अपराध करे पुंडरीक विद्यानिधि कहे तेनी जेतेन आस्तेन केन जेतेन आस्तेन देवानंद पंडित और कुछ विराट धनी आदमी तो जमींदार लोग गेले दस पांच टाका दीते वही समय कुछ तोलर जन्य कुछ की दान अनुदान से नहीं दीते हमार तोले से 1000 छात्र पढ़े ताले तुम्हारे से और रजिस्टर रजिस्टर नहीं है सब पूरी दिखा इसे देखो अपनी अनुदान दे अनुदान यदि ना दे ताले चलने की रकम संस्कृत पाता है एक जन तहते जन एक सम्बन्ध छो जख खुले महाप्रभु तारे खूब रेगे देवानंद पंडित निकटे भागवत थकते पर भागवत वक्ता नीचे भागवत छिड़े दिल एक जन गुरु महाराज एखने भागवत छिड़ाते थे अनेक वैष्णव एक आपत्ति करे आपत्ति के महाप्रभु भागवत सब बोले लिखा अत से महाप्रभु जा बोले ठीक बोले एरक भागवत भागवत न एरक भागवत व्याख्या भागवत व्याख्या न मूर्ख लोगों के बुझाने जन ये गुली होते पारे शुद्ध भक्ति उठा होना तार बुझानोते तक उन्नी बोले जैसे तुम्हें महाप्रभु के चिन्ह लेना तुम्हें शिवाज पंडित के बुझ लेना शिवाज पंडित के नारद अष्टशास्त्री भाव विकार इत्यादि तार सहजे भागवत एक कौन श्लोक सुन ली हुई कौन एक श्लोक सुन क्या नो श्रीमद भागवत एम कौन श्लोक नाई जाके ओर व्याख्या ना करते पारे जाए निगम कल्प तरु गणितम फलम सुख मुखाद अमृत संयुतम पियोत भागवतम रसमालयम मुहूर्त हो रसिका भूल यदि श्रीमद भागवत मध्य कौन चर्चित था जिनी यदि बोला जे केवल ऐसा प्रथम द्वितीय तृतीय स्कंद इत्यादि ऐसा बोली वैराग्य जन्म बड़ बड़ राजार गुणगान करा हुई है यहाँ यदि बोले दिया जाए आप खेलवार नतून थके ताले आठी और खोसा तार मध्य थे जाए रेटा थे जाए तल ताके फेले दीते हैं चूसे ताले तो ओखानी तो ताले भागवत गड़बड़ हो जाए निगम कल्प सरुर्गणितम फलम सुख मुखाद अमृत द्रव संयुतम तार मध्य खोसा छिलका बाकला आठी रेशा सप्तज जिनिस नहीं एक जन प्रत्येक श्लोक ही निगम कल्प सरुर्गणितम फलम सुख मुखाद अमृत द्रव संयुतम भागवत एम अन्य शास्त्री के एक ही पार्थक्य की पार्थक्य श्रीमद भागवते एम कौन श्लोक नाई जहा प्रेम व्याख्या न करते पारे प्रत्येक श्लोक ही कृष्ण लीला संबंधी कतगुली आछे भूमिका कतगुली आछे कंक्लूजन कतगुली अभ्यास कतगुली अपूर्वता फलम कतगुली है किंतु कृष्ण प्रेम के तरह सब ई करे छे प्रयोजन तत्व गोपी प्रेमी प्रयोजन तत्व श्रीमद भागवत कृष्ण नंद अतए कि बोल गोपाल पुंडरीक विद्यानिधि के বাপ, মহাপ্রভুর বাপ, ইনিও বাপ জগন্নাথ মিশ্র, কিন্তু তার থেকে উপরওয়ালা বাপ শ্রীমতী রাধিকার পিতা ঠাকুর বিষ্ণুভান মহারাজ। কৃতিকা সুন্দরী লোক কম কম লোক জানে, কৃতিকা কন্যা যদিও বলা হয় কিন্তু কেউ কম লোক জানে, কিন্তু বিষ্ণুভানুনন্দিনী সকলেই জানে। তাই বিষ্ণুভানু মহারাজ মহাপ্রভু তাকে বাপ বাপ বলে ডাকতেন। মহাপ্রভু আর ভক্তগণের মহিমা তিনি জানতেন। ওই নারদ গোস্বামী শ্রীবাস পণ্ডিতে বলছিলাম, নারদ গোস্বামী যাহার কৃপাতে ব্যাস শ্রীমৎ ভাগবতকে প্রকাশ করলেন, প্রকাশককে যদিও স্বয়ং কৃষ্ণ, কিন্তু যদি নারদের কৃপা না হতো তাহলে প্রকাশিত হতো না শ্রীমৎ ভাগবত। বলে যে তুমি ভাগবতে বেদ উপনিষদ বেদকে বিবাহ করেছ, মহাভারত রচনা করেছ, তুমি 36টি পুরাণ প্রকাশ করেছ, তুমি অন্য অন্য সবগুলি প্রকাশ করেছ, কৃষ্ণ যে ভগবান তুমি লিখেছ কোথাও? যশোদাদি তার কান ধরতে পারেন, তাকে বেঁধে দিতে পারেন, যে যা লিখেছ কোথাও তুমি পুরাণে ব্যক্ত করেছ যে কৃষ্ণ গোপীগণের পাঠ সম্বাহন করেন লিখেছ, কৃষ্ণ হাত জড়ে কাশি মানসি করে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করেন, মান প্রসাদন করেন, এটা লিখেছ? তো না লিখি নাই তো কি লিখেছ তুমি? সেই জন্য তোমার চিত্তে কোথায় প্রসন্নতা কোথায় টিকে হবে? এটা অসম্ভব। তখন নারদের কৃপায় তুমি কিরকম আমি এইসব লিখতে পারবো? তো ভাগবত আছে কৃষ্ণের শাব্দিক অবতার সমাল বর্ণম সুজা অবতারম সমুদ্র, অত কৃষ্ণের স্বরূপ সাধারণ এইসব লোক অনুভব করতে পারে না। তা নারদের কৃপায়তে এটা হয়েছে ভক্তি যোগে মনসা সমর্পণ হিতে মলে অপশ্যত পুরুষম পূর্ণ মায়াঞ্চ যদা পাশ্যাম, পূর্ণ পুরুষ কৃষ্ণকে আর কৃষ্ণের সকল লীলা ভক্তি যোগে সে তিনি দর্শন করেন। নিজে বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্যের দ্বারা নহে, ভাগবত তার হৃদয়তে প্রকাশিত হলেন, তখন তিনি জীব কল্যাণের জন্য শ্রী শ্লোকটা সেই নারদ ঋষি হচ্ছেন শ্রীবাস পণ্ডিত। একটি কোন শ্লোক শুনলে আর যদি তিনি শুনলেন বরহা পীড়ম নট বরবপু কর্ণ যোগ কর্ণিকার অথবা শ্যামং হিরণ্য পরিধিম বনমাল্য বরহ, তাহলে তার অস্ত্রশাস্ত্রী ভাব তুমি তাকে বুঝতে পারো নাই, তুমি ক্ষমা মাঙ্গো ওখানে গিয়ে। তখন তিনি শিবাস পণ্ডিতের কাছে ক্ষমা করে মেয়ে আর মহাপ্রভু চরণেতে এইখানে তিনি গোপনেতে নিয়ে এসে ক্ষমা প্রার্থনা করেছিলেন। মহাপ্রভু ক্ষমা করতেই শিবাস পণ্ডিত ক্ষমা করতেই তার হৃদয় শুদ্ধ হয়ে গেল, ভাগবত তাহার হৃদয় মধ্যে তিনি এসে গেল, তখন তিনি পরম ভক্ত হয়েছিলেন। এই জন্য দেবানন্দ গৌড়ীয় মঠ গুরু মহারাজ রাখলেন। অতএব এই স্থান সাধারণ নয়, আমাদের কোটি কোটি জন্মের সৌভাগ্য যে এই স্থানেতে আমরা এসেছি। এই স্থান পর্বতাক্ষ, পর্বতাক্ষ কেন? এইখানেতে বাসুদেব বিপ্রকে মহা ওই মহাপ্রভুই বরাহ দেবের রূপেতে দর্শন দিন। বরাহ কেমন? পর্বতের আকার। এখানে কোনো উঁচু ভূমি একটু সাধারণভাবে আছে, কিন্তু যখনই বন্যা আসে তখন 12 ফুট জল চারিদিকে একেবারে ভর্তি হয়ে যায়, এখানে নৌকা চলে। তাহলে পর্বতাক্ষ পর্বত কোথায়? এখানে নদীতে সর্বত্রই বন্যা হয়ে যায়। আমাদের মঠের ছাতে এসে লোক শরণ গ্রহণ করে, তাহলে উঁচু ভূমি কোথায়? আছে কিছু এর মধ্যেই, কিন্তু এর পর্বতের নাম হচ্ছে বরাহদেব পর্বতাকার এখানে দর্শন করে দিয়েছিলেন, সেই জন্য তাহার নাম হচ্ছে পর্বতাক্ষ কোল, কোল মানে বরাহদেব। তিনি বাসুদেব বিপ্রকে তিনি দর্শন দিয়ে বলেছিলেন, আমি কলিকালেতে দেখো এই রূপেতে আসবো, তখন গৌরব তাকে দর্শন করো, আমি তোমারও তো এখানে জন্ম হবে, তুমি আমার এই সব লীলা অনুভব তুমি করবে, দর্শন করবে সব। সেই বিপ্র তখন মহাপ্রভুর লীলা সময়তে কোন বিপ্র হয়ে জন্মগ্রহণ করেছিল। এইখানেতে আছেন প্রৌঢ়া মায়া, এই স্থানেতে আমরা একটু আগে যাবো সেদিন। প্রৌঢ়া মায়া মানে কি? যোগ মায়া, বৃদ্ধশীল এন্ড যোগ মায়া, তারা এই নদীপের দিকে মায়াপুর দিকে বর্তমানে যেখানে ইস্কন্দের বন্দি, আর একটু আগে মায়াপুর থেকে অল্প এই দিকে গঙ্গা তীরেতে দুটি মন্দির ছিল মহাপ্রভুর সময়ে। তার পরবর্তীকালেও যখন নিত্যানন্দ প্রভু শ্রীনিবাস আচার্যকে নিয়ে পরিক্রমা করাচ্ছেন, অথবা জীব গোস্বামীকে নিত্যানন্দ প্রভু আর শ্রীবাস পণ্ডিতকে কে শ্রীনিবাস আচার্যকে ঈশান ঠাকুর ওদেরকে নিয়ে পরিক্রমা করাচ্ছেন, আর জীব গোস্বামীকে নিত্যানন্দ প্রভু। তখন সেখানেতে যেখানে তাহার জন্ম ওখান থেকে 30-40 ধনু পূর্বে প্রৌঢ়া মায়া আর বৃদ্ধশী, বৃদ্ধশী মানে কি? সদাশিব। সদাশিব কে? বিষ্ণু তত্ত্ব। তার থেকে এই রুদ্র ইত্যাদি সব প্রকটিত হয়েছে, কালাশে তেজসঙ্ক তার থেকে প্রকটিত হয়েছে, তার প্রকাশ বিগ্রহ সেইখানেতে প্রৌঢ়া মায়া। এখানে দশ প্রৌঢ়া মায়া মানে কি? মায়া মানে ভগবানের শক্তি একটি, পরাশ শক্তি কৃষ্ণ একটি পরতত্ত্ব, অদ্বৈজ্ঞান পরতত্ত্ব হচ্ছেন কৃষ্ণ, তার মধ্যে সব কিছু আছে, ওই রকমের তার পরাশক্তি একটি, কিন্তু বিপুল ধৈবস্তু এতে কার্যকলাপের দ্বারা তাহার গুণের দ্বারা তাঁর বহুর নাম রাখা আছে। একই শক্তি বহু রকমেতে কৃষ্ণের সেবা করবার জন্য, মহাপ্রভুর সেবা করবার জন্য বহুবিধ শক্তি রূপেতে তিনি পড়েন। তার মধ্যে তিনটি প্রধান, শিব শক্তি, জীব শক্তি, আবার তাহাদের বৃত্তি আছে কি সম্বিত সন্ধিনী লাগে। এর মধ্যে থেকে একটা হচ্ছেন পরাশক্তি শিব শক্তি, তার পরিণতি হয়েছে বৈকুণ্ঠ জগৎ, জীব থেকে জীব জগৎ, আর মায়াশক্তি থেকে এই ব্রহ্মাণ্ড। দুর্গা এই শাসনকর্ত্রী, আমাদের ভগবত বিরোধিতার জন্য বিমুখ হওয়ার জন্য আমাদেরকে দণ্ড প্রদান করবার জন্য তিনি শাসক এখানে একেবারে পিছে মারছেন, যাতে এদের এখনো জ্ঞান হোক যে কৃষ্ণের ভজন করা হবে। এই যোগ মায়া নিত্যকাল আছেন, কৃষ্ণ নিত্য আছেন, তথাপি গোকুলেতে যখন কৃষ্ণের জন্ম হয় আর জন্মলীলা আবির্ভাব হয়, তার সঙ্গে সঙ্গে 10-20 মিনিট কি 8 ঘন্টা অন্তরেতে তার সঙ্গে যোগ মায়াও প্রকটিত হয়, প্রকট হয়ে কৃষ্ণ তাকে পূর্বে বলেছিলেন সংকর্ষণকে তুমি আকর্ষণ করে দিয়ে রোহিণী গর্ভে দিবে, আর আমার লীলা সহায়ক হবে, কংসকে বঞ্চনা করবে, এই জন্য তোমার জগতে পূজা হবে, তোমার নাম হবে দুর্গা, কালী, উমা, বিজয়া, জয়া, বিদ্ধাচল বাসিনী, আর লোক সবগুলি তোমার পূজা করবে, আর তুমি জগতের বরগুলি তাহাদেরকে দিবে। অতএব এই পূজাগুলিও শাস্ত্রবিহীন, কিন্তু শাস্ত্রবিহীন হলে কিরকম? অবিধপূর্বকম, এই জন্য বিশেষ নিন্দা করতে নাই, কালী দুর্গা পূজা ইত্যাদিকে বেশ নিন্দা করব না, যদি নিন্দা করো তাহলে মহা মুশকিল হয়ে যাবে। ন অবজ্ঞা তারা জগতের কল্যাণের জন্য ভগবানের ইচ্ছাতে তারা পড়বে, তার ভগবানের বৈভব। অতএব খুব সাবধানে, আমরা তার উপাসনা করবো না, কৃষ্ণের আরাধনা করলে হয়ে যাবে। কিন্তু যদি কেউ আরাধনা করছে তখন তাহাদেরকে নকর্ম ভেদ কি ভেদ, ওদেরকে বুদ্ধি ভেদ করে দিয়ে কর্মীগণের একবারে নাস্তিক করে তুলতে হবে না, তাহলে নাস্তিক হয়ে যাবে। তাদেরকে ক্রমে ক্রমে সাধু সঙ্গত দ্বারা তাদের চিত্ত সংশোধন করে ভগবানের দিকে নিয়ে আসতে হবে। যোগ মায়া এই কৃষ্ণের সঙ্গে প্রকটিত হলেন। আর তিনি যখন পর্যন্ত বসুদেবের হাতে ছিলেন তখন পর্যন্ত তিনি যোগ মায়া, তার কার্য হচ্ছে যোগ মায়া। যে ভগবানের শক্তি পরাশক্তি জীবনকে ভগবানের সঙ্গে যোগযুক্ত করে দিতে পারে, গোলক বৃন্দাবনে কৃষ্ণের সেবা প্রদান করতে পারেন, তার নাম হচ্ছে যোগ মায়া। যেরকম হয়েছে মহামায়ে কাত্যায়নী মহামায়ে মা যোগিন্নধীশ্বরী নন্দ গোপসুতম দেব পতিমে কুরুতে নমঃ। কুলদেবী যোগ মায়া মোরে কৃপা করি, এই সব যোগ মায়া। যোগ মায়া কে? কৃষ্ণ নিজেই যোগ মায়া। শ্রীমতী রাধিকা কে? কৃষ্ণ নিজে। তথাপি তিনি ওই রূপে প্রকটিত আছেন। নচেত যোগ মায়া আর এই কাত্যায়নী পূজা করলে কৃষ্ণ আসবেন, বর দেবেন। যার উপাসনা করে করা যায় তিনি বর দিবেন। তো শঙ্করের উপাসনা করো, শঙ্কর আসবে। দুর্গা দেবীর করো, দুর্গা দেবী আসবে। গণেশের করো, গণেশ আসবে। দ্বারকাধীশ আরাধনা করো, দ্বারকাধীশ আসবে। ব্রজেন্দ্রনন্দন শ্যামচন্দ্রের কর্তব্য। আবার কাত্যায়নীকে পূজা করলো, কৃষ্ণ এসে গেলেন, আর তাহার যা বর দেবার তিনি দিলেন। ওখানে কোন যোগমায়ার উল্লেখ আছে? যোগমায়া বলছি কাত্যায়নী দেবী যে তিনি আসলেন আর এইসবগুলি করলেন, অর্থাৎ কৃষ্ণেই ওখানে কৃষ্ণ চাঁদ সাক্ষাৎ এসে আর তাহাদেরকে বর দিলেন। তারা কৃষ্ণ লীলাতে প্রবেশ করল। তারা কে? নিত্য সিদ্ধানন্দ। তারা মুনিচারী ঋষিচারী ইত্যাদির মধ্যে তারা ভি ভাব অবস্থা পার করে দিয়ে আর প্রেম অবস্থার মধ্যে প্রবেশ করবেন। তখন গোপী গৃহেতে গোপী গর্ভেতে জন্মগ্রহণ করে, তারপরে নিত্য সিদ্ধাগণের সঙ্গ অথবা কায়ের বিবাহ গোপীগণের সঙ্গ প্রাপ্ত করে দিয়ে আর তারপরে কৃষ্ণ নিত্য লীলাতে রাস ইত্যাদিতে প্রবেশ করতে পারে। তো ওরা ছিল ওই রকমের। শেষের দিনেতে শ্রীমতী রাধিকা ইত্যাদি নিত্য সিদ্ধা আর নিত্য কায়ের বিবাহ নিত্য সিদ্ধা গোপীগণকে নিমন্ত্রণ করে ওরাও গিয়েছিল, ওর মধ্যে যোগদান করেছিল। ওরা জানেন যে সে কৃষ্ণ, তিনি দর্শন দিয়ে এদের ইচ্ছা পরিপূর্ণ করেন। এই হচ্ছেন যোগ মায়া। আমরা ভজন করছি, ভজন করতে 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 গুরু পাদপদ্ম আমাদের দিতে যে কৃষ্ণের সেবা বাসনারূপী ভক্তিলতার বীজ বপন করেছেন, সেই দিনে মনে করবো যে যোগ মায়ার সঙ্গে আমাদের সম্বন্ধ হতে আরম্ভ করবে ওই দিন থেকে। কিন্তু আমরা অনুভব করতে পারি না, সেদিন থেকে আমাদের চিৎ শরীরের উপরে প্রক্রিয়া আরম্ভ হয়ে যাবে। কিন্তু বুঝা যাবে কখন? ও সহজে বুঝা যাবে না, এমনকি প্রেমও আসলে বুঝতে পারা যাবে না। তখন যোগ মায়া তাহার এইসবগুলি ঐশ্বর্য ভাব গোপন করে দিয়ে ঢেকে দিয়ে কৃষ্ণ লীলার মধ্যে তাহাকে প্রবেশ করে, ঐশ্বর্য বুদ্ধিও দূর করে দিয়ে। এই সে যোগ মায়ার কাজ। যখনই সেই যোগ মায়া বসুদেব নিয়ে আসলেন কংস কারাগারে, দেবকী হাতেতে দিলেন। দেবকী বড় প্রসন্ন হলেন, আমার সব ছেলেকে কংস মেরেছে, আমি তাহাকে দিব না। কংসকে কংস এসে ঝট করে ঝটকে এসে তাকে ঝটকে নিয়ে নিল, ছিনে নিল তার কোলে। তিনি বললেন, দেখো তুমি আমার দাদা, আমার সব ছেলেকে আমার খেয়েকে মেরেও না, যদি বড় হয় তাহলে তোমার পুত্রের সঙ্গে এর বিবাহ দিয়ে দিব। সে নাস্তিক, বুঝে নেয়, সে শুনে নেয়, কোন কথা করেন পাস করে নাই, কেন তিনি বলছেন এই যোগ মায়া আমার মেয়ে নয়, আমি কৃষ্ণকে আমার পুত্রকে পাঠিয়েছি ওখানে গোকুলে আদালা বাদলা, যদি কৃষ্ণ বড় হয় তাহলে এই মেয়ে না থাকলে আমি ফের দিয়ে আবার কৃষ্ণকে নিয়ে আসতে পারি না, আমি কৃষ্ণকে পুত্র বলতে পারবো না যতদিন আমি না ফেরত দিব, যদি কংস মেরে দেয় তাহলে আমি তো ফেরত দিতে পারবো না, কৃষ্ণকে নিয়ে আসতে পারবো না আমার কাছে, তাহলে কি হবে? এই জন্য তিনি কাঁদতে লাগলেন, সে তাকে মেরে মারবার জন্য যখনই পায়ের ধরে আপ ফেলেছে তখনই অষ্ট পূজা দুর্গা রূপেছে তাহার নিকটে দর্শন দিলেন, তারই সে পূজা করত, যোগ মায়ার স্বরূপ তিনি উড়িয়ে দিলেন আর এই স্বরূপ তা প্রকট করে দিলেন। এই জন্য পরাশক্তি একটি যোগ মায়াই, তারই ছায়া হচ্ছে মহামায়া, অর্থে তাহার রূপ আচ্ছাদিত করে দিলেন আর তারপরে অষ্টভুজা রূপে তিনি প্রকটিত হলেন। আর তাহার মাথাতে একটি ঠোকর মারল, লাঠি লাঠি পেয়েই বা কৃপাতাল হয়ে পড়ে গেছে, যে পুতনা অগাসুর বাকাসুর মতন রাক্ষস গুলিকে জরাসন্ধ মতন লোকের বরাবর বল রাখে তাদের থেকে বেশি বলবান কোন, তো আজকে একটা সাধারণ লাঠি পেয়ে বাস কোথায় চলে গেল, তুমি যদি কোন তুমি আমাকে কি স্পর্শ করবে আমার, আর আমার প্রভু আগে জন্ম কোথাও নিয়ে নিয়েছি, তারপরে কোন চিন্তা কর আরো অত্যাচার করতে আরম্ভ কর। এই হচ্ছে যোগ মায়া, আবার বহির্মুখ লোকের কাছে তিনি হচ্ছেন মহামায়া। যখনই আমরা গুরুপাদ পদ্মের কৃপাতে ভক্তি অনুশীলন করব তখন ক্রমে 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 মহামায়া প্রভাব বাড়তে যাবে আর যোগ মায়া প্রভাব বাড়তে যাবে, একদিন তিনি আমাদেরকে নিয়ে কৃষ্ণপাদ পদ্মকে আমাদেরকে অর্পণ করবেন, এই হচ্ছেন তিনি মহামায়া। যেখানে যেখানে কৃষ্ণলীলা স্থান যেরকম হতে বৃন্দাবন সেখানে তেরু তার দূর তিরূপ আছে, যোগ মায়া রূপেতে আছেন, আবার মহাকঙ্কালী আর কি কি নাম সেখানে মথুরা বৃন্দাবন চারিদিকে তার ধাম রক্ষা করছেন, শঙ্কর সেখানে, গোপীশ্বর মহাদেব এখানে, বৃদ্ধশ্রী কোনো অন্তর নাই, তারা এখানে প্রকাশিত আছে, আমরা সেই সমস্ত স্থানেতে যাব, আমরা সেই দিনেতে জগন্নাথ দাস বাবাজী মহারাজের পাদপদ্মে যাব, সেখানকার মহিমা সেখানে আমরা বর্ণন করব। আজ সময় হয়ে গেছে, সংক্ষেপে তো কিছু বললাম, আপনার খুব ভজন করবেন, আগামীকালে আমরা ধাম পরিক্রমার জন্য গোদ্রুম দ্বীপে ভক্ত বিনোদ ঠাকুর চরণেতে এমনি সিংহদেবের নিকটেতে আমরা যাব, প্রার্থনা করব যাতে আমাদের নদীর ধাম পরিক্রমা সুসম্পন্ন সুষ্ঠুভাবে হয়। প্রথমে আমরা গুরুদেবকে পাদ পদ্মকে পরিক্রমা করব, তার আদেশ নির্দেশ তার কৃপা প্রার্থনা করব আর তারপরে ওখানে যাব, ক্রমে ক্রমে আমাদের সাত দিন পরিক্রমা হবে, আপনারা খুব সাবধানে ভাবে থাকবেন, অন্য কোনো চিন্তা মস্তিষ্কে না আসে, গ্রামে বার্তা না বলিবে আর গ্রামে বার্তা না শুনিবে, এই সবগুলি ভালো না খাইবে আর ভালো না করিবে, উটা নিজে থেকে হয়ে যাবে, আপনাদের কোনো চেষ্টা করতে হবে না, ভালো ফলনকে এখানে পাওয়া যাবে না, অ্যাটাচ বাথরুম ইত্যাদিও পাওয়া যাবে না, বর্ষা হচ্ছে কাজে কি হবে, আমার তো মনে হয় যে আজকে একটু ঠান্ডা দিন করে দিয়েছেন, কাল থেকে এইসবগুলি হবে না, তথাপি বর্ষা হলে কোনো চিন্তার কথা নেই, জন্মেতে খুব কম সুযোগ এরকম হয়, আপনার খুব সাবধান নেবে, যদি খাবারটা কিছু এদিক দিয়ে হলে গেলেও আবার যে কোনো রকম হতে মেনে নিয়ে খেয়ে আস, নিজের ঘর মনে করবেন, কোনো অসুবিধা হয় আমাদেরকে আপনারা জানাবেন, এই যারা বসে আছেন সে অসুবিধার কোনো মস্তকে আমরা পাদা ঘাত করে দিয়ে আমরা নদীর ধাম পরিক্রমা করবো, গুরুপাদ বলতে কৃপা বলে, অতএব কোনো রকম অসুবিধা হলে আপনারা কোনো চিন্তা করবেন, পাশে টাকা পয়সা রাখবেন না, আর একটি কথা, যদি কেউকে আমরা দেখি যে সে বিড়ি খাচ্ছে গোপনেও, আমরা এই মঠের এরিয়ার মধ্যে আমরা থাকতে দিব না যদি কেউ বিড়ি শিখে, কারণ আমাদের এইসব টেন্ট ফেন্ট আছে অনেক জায়গাতে, যেখানে ভিড়িতে টেন্ট ফেন্ট আছে সেখানে আগুন লেগে যায়, হাজার হাজার লোক মারা যাচ্ছে। আমার অনুরোধ, যদি একজনকে আমরা দেখি যে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে, আমরা কিছুতেই এই মঠের এরিয়ার মধ্যে থাকতে, আর আপনারাও যাকে দেখবেন সঙ্গে সঙ্গে ধরে নেবেন, ধরে নিয়ে আমাদের কাছে নিয়ে আসবেন। কেউ যেন বিড়ি এখানে কোনো গন্ধ যেন না আসে, না তো আগুন লাগার ভয় আছে। আর সকলেই হরিনাম কীর্তন করবেন রাস্তাতে, কোনো এদিকে দুই গুড় কথা বলবেন, পয়সা টাকা